মদনী পোজালোচনা মদনী পোজালোচনা মদনী পোজালোচনা মদনী পোজালোচনা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله درود پاکের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রযবি দামত বরকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর 686 নম্বর পৃষ্ঠের মধ্যে মুসলিম শরীফ থেকে হাদিসে মোবারকা নকল করেন, রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিমিন, আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর ইবনে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সপ্তাহ ঘুরে আরো একবার মাদানী চ্যানেল অনুষ্ঠান মাদানী পর্যালোচনার মধ্যে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি খুশ আমদিদ। দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন অনুষ্ঠান মাদানী পর্যালোচনার মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা আমরা করে থাকি, একটি বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি। মুবাল্লিগিন আমাদের সঙ্গে রয়েছেন আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাঝে ইমরান ভাই রয়েছেন, সাজিদ ভাই রয়েছেন, ওনাদের থেকে আমরা মূল্যবান মাদানী ফুল গ্রহণ করব। যেহেতু রমজান সন্নিকটে, এজন্য আজকের আমাদের বিষয়ে নিয়েছি রমজানের প্রস্তুতি। রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো, রমজান আসার আগে কি কি প্রস্তুতিমূলক কাজ আমাদের করা উচিত, বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন কি কি প্রস্তুতি নিতেন, কিভাবে সম্মান জানাতেন, কিভাবে স্বাগত জানাতেন, মারহাবা জানাতেন, এবং আমাদের অবস্থান কোথায় রয়েছে, আজকের পর্যালোচনার মধ্যে আমরা এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যে কোনো ভালো কাজের পূর্বে যদি ভালো নিয়ত না থাকে তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের পূর্বে যদি ভালো ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। সুবহানাল্লাহ, তো আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো আমরা নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সহিহ ইবনে হাব্বান এর পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 183 মধ্যে রয়েছে, যেহেতু সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে সেটার সীমারেখা চিনেছে এবং যা থেকে বিরত থাকা চাই তা থেকে বিরত থেকেছে, তবে সে যেসব গুনাহ ইতিপূর্বে করেছে সেগুলোর কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রমজানুল মুবারক মাসের প্রস্তুতি নিয়ে আমাদের জন্য কতটুকু জরুরি, রমজানুল মোবারক মাস আসার আগে আমাদের কেমন হওয়া উচিত, রমজানের রোজা পালন করার আগে আমাদের কেমন হওয়া উচিত, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যাব ইমরান ভাইয়ের কাছে, যে আজকের আমাদের বিষয় রমজানের প্রস্তুতি, এ সম্পর্কে আমরা আজকের যে বিষয়টা নিলাম এর উদ্দেশ্য এবং আমরা দর্শকবৃন্দের নিকট এবং সকলের নিকট আমরা পৌঁছতে যাচ্ছি যে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে আমরা নিব, আদৌ আমাদের নেয়া কিভাবে উচিত, এ সম্পর্কে মাদানী করি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে অনুষ্ঠানের আলোচনা বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি, যে আমরা রমজানের প্রস্তুতি কেন নেব আর রমজানের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আমাদের আছে কিনা।
জি,
যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে আমাদেরকে রমজান কেন দিয়েছেন, এই রমজান থেকে আমরা কি পেতে পারি, এই রমজান আমাদের জন্য কত বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারার আয়াত নাম্বার 183 কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারিতা লাভ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, আর এর মাধ্যমে তোমরা পরহেজগারিতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা দান করলেন, এর মাধ্যমে আমরা যত করে মুত্তাকি হতে পারি, আমরা যত করে নেককার হতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে আমরা মকবুলিয়ত আমরা হাসিল করতে পারি এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে। এখন এই যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরহেজগারিতা লাভ করার জন্য, মানে পরহেজগারিতা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল করা, এই নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা দিয়েছেন, তো নৈকট্য হাসিল আমরা কিভাবে করতে পারব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আমরা আমাদের এই জিন্দিগির মধ্যে অসংখ্য রমজান আমাদের অতিবাহিত হয়েছে, এই মাহে রমজানুল মোবারকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পবিত্র করেন, বান্দার গুনাহকে মাফ করেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা কবুল হয়, রমজান সে সঠিকভাবে পালন করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়াত দেন। আর এই হেদায়াতের চিহ্ন হচ্ছে যখন রমজান বিদায় নিবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কার বানিয়ে দিবে, অর্থাৎ সে যদি রমজানের পূর্বে যদি সে গুনাহগার ছিল, বেনামাজি ছিল, রমজানের পরে সে সঠিকভাবে কিভাবে ইবাদতের মধ্যে থাকবে, নেক আমলের মধ্যে থাকবে। এখন এই পরহেজগারিতা আমরা কিভাবে হাসিল করতে পারবো, যেভাবে মাহে রমজানকে সাহাবা ইকরাম পালন করেছে, মাহে রমজানকে আউলি ইকরাম পালন করেছে, এই মাহে রমজানের তাকওয়া পরহেজগারি হাসিল করার জন্য সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের যদি ইতিহাস জীবনী আমরা পড়ি, যে তিনারা এই মাসকে, যেহেতু এই মাস গুরুত্বপূর্ণ এই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য, হাদিসের পাকের মধ্যে রয়েছে হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন যখন শাবান মাসের চাঁদ উদিত হতো তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যেতেন। তারপরে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান রমজানের পূর্বেই এই শাবান মাসে তিনারা যাকাত বের করতেন, যাকাত বের করে যারা এতিম মিসকিন যারা রয়েছে তারা যাতে করে ওই যাকাতের মাধ্যমে, ওই অর্থের মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে। তারপর শাসক যারা, তারা কয়েদিদেরকে, যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি দিয়ে অন্যদেরকে মুক্তি করে দিতেন। এরপর সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদের মধ্যে যারা, যাদের কর্জ দেওয়ার ছিল তারা কর্জ দিয়ে দিতেন, যাদের বকিয়া ছিল এরা পরিশোধ করতেন, এবং এইভাবে ব্যবসা বাণিজ্য সকল কাজ থেকে ফিরি হয়ে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদের যে অভ্যাস ছিল, ইনাদের যে রীতিনীতি ছিল সাহাবা ইকরামদের, তা হলো তারা যখন রমজানের চাঁদ উদিত হতো গোসল করে পবিত্রতা হাসিল করে ইতিকাফের মধ্যে, অধিকাংশ সাহাবা ইকরাম ইতিকাফের মধ্যে বসে যেতেন। এখন এই যে সাহাবা ইকরাম আলিম রিদওয়ান রমজান মাসকে গুরুত্ব দেওয়ার জন্য, রমজান আসতেছে, রমজান খুবই মূল্যবান, ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এই মাসে অবসর হতে হবে, অবসর হলেই কিন্তু ইবাদত করা যায়। এখন আপনার রমজান মাসে যদি আপনার টেনশন বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল, তো ইবাদত করা সম্ভব না। এই জন্য সাহাবা ইকরাম এভাবে প্রস্তুতি নিতেন, নিজের সমস্ত কাজকর্মকে গুছিয়ে রমজান মাসকে স্পেশাল ভাবে নিতেন যাতে করে এই মাসে ইবাদত করা যায়।
কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে ব্যবসায়ীদের ব্যবসা বেড়ে যায়, যে দোকানদারের দোকানদারি বেড়ে যায়, আচ্ছা যে যে কাজকর্ম করে তাদের কাজকর্ম আরো বেড়ে যায় রমজানুল মোবারক মাসে। যদি আগে 8 ঘন্টা দোকান খোলা থাকতো তাহলে এখন 16 ঘন্টা, ডবল হয়ে যায়।
এর একটা আসলে কারণ যেটা আমার বুঝে আসতেছে, এখন মনে করেন আমরা যেরকম, কেউ মনে করেন হজে যাবে, সে যে হজের ফজিলত আছে, তাহলে সে অনেক আগে থেকে প্রস্তুতি নেয় এবং তার ব্যবসাকে গুছায়, টাকা পয়সা গুছায় এবং সামান গুছায়। অথবা কেউ মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এরকম যেখানে যায় সফরে যদি যায়, সে জানে আমি এখানে এক সপ্তাহ থাকবো, 10 দিন থাকবো, তাহলে সে প্রস্তুতি নেয় এবং ওই সফরে যে যাচ্ছে কি উদ্দেশ্যে যাচ্ছে এটা তার জানা থাকে। যে আসলে যেরকম ভাবে মনে করেন আপনি যে বলতেছেন ব্যবসা প্রস্তুতি নিচ্ছে, আগে আসলে 10 কেন করতেছে, কারণ তার ওটার প্রতি লোভ আছে এবং সে বুঝতে যে 2000 টাকা ছাড়া চলা যাচ্ছে না। কিন্তু যদি এটাও বুঝে আসতো যে আখিরাতে নেকি ছাড়া চলা যাবে না, আমাদের যেরকম দুনিয়াতে আমরা টাকা ছাড়া চলতে পারতেছি না, তো আখিরাতে ওরকম আমাদেরকে নেকি ছাড়া কি আমরা চলতে পারি? তাহলে আমরা এই মাসটা যে নেকি করার মাস, এবং হাদিস মুবারাকার মধ্যে এই মাসের ফজিলত বর্ণনা করা হচ্ছে, কেউ যদি শুধু নফল ইবাদত করে
ফরজের সমান সওয়াব,
ফরজের সমান সওয়াব, আর যদি কেউ ফরজ ইবাদত করে 70 গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে।
আসলে এখানে সাজিদ ভাইকে বলবো যে আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের বুজুগানে দিন, ইনাদের মাঝে ছিল নেকির লোক, সম্পদ লোক। এই জন্য যে ইনাদের মাঝে নেকির লোক ছিল, যেমন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি রমজান অতিবাহিত হতো, আল্লাহু আকবার, তিনি কোন জায়গায় লেখা আছে 61 খতম, কোন জায়গায় লেখা আছে 62 খতম, তিনি মাহে রমজান মোবারককে কোরআনুল করিমের 62 খতম তিনি আদায় করতেন। আচ্ছা কেমন ওনারা রমজানকে অতিবাহিত করেছেন, রমজান পড়তে কেমন তিনি তার জজ্বা ছিল, এই রমজানের রাতগুলোকে গুরুত্ব দেওয়া, যেমন যারা রমজানের রাতগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত তাদের উপর বর্ষিত হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে মাহে রমজান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত হিসেবে দিয়েছে, যেমন আমাদের মধ্যে অনেকে আছে যে পূর্বে যারা গত রমজানে ছিল আসছে তারা নেই, যখন রমজান আসে যে হতে পারে আমি এই রমজান আমি নাও পেতে পারি আগামীতে, এই যে আমি এই যে রমজানকে আমার গুরুত্ব দেওয়া, আজকে দেখা যায় যে রমজান মাসে সবচেয়ে রমজান মাসে দিনের চেয়ে রাতের ইবাদতের ফজিলত বেশি কিতাবের মধ্যে আসছে, এই আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাকে দিলেন, তো এই রমজানের মধ্যে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার কিছু অর্থের কারণে দেখা যাচ্ছে যে আমি তারাবি নামাজ থেকে বঞ্চিত, আমি ব্যবসার মধ্যে লেগে গেলাম, আমার উচিত ছিল যে তারাবি নামাজ আদায় করা। আচ্ছা অনেকে তারাবি নামাজ পরে কেউ 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, 12 রাকাত পড়ে চলে যাচ্ছে, তাহলে এই রাত্রে এই রমজান মাসে যে আমি তারাবি নামাজ পড়বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কুরিমের তেলাওয়াত শুনবো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করবো, কেন হচ্ছে না? কেন আমার দোকানদারি আছে, আমার ব্যবসা আছে।
দিন আমাদের এই ব্যাপারে কেমন ছিলেন সাহাবায়ে কিরাম, আউলিয়া কামিলের এই ব্যাপারে যদি আমাকে,
আসলে আমরা যদি
জজবা হবে আমাদের, আমরা মানুষকে মানি যে আমাদের পূর্বজী বুজুর্গগণ কেমন ছিলেন, তাদের আমলগুলো যদি দেখি আমরা, তাহলে যেমন আপনি আগে বলেছেন যে আমাদের
ইমামে আজম
সবটি খতম কোরআন শরীফ খতম করতেন, কিন্তু আমাদের থেকে এক খতম হয় না, যদি আমরা সকলে মিলে নিয়ত করে নিতাম, দর্শকদের আমরাও নিয়ত করে নিন, সারা তারা কমসে কম রমজান মাসে এক খতম তো আমরা কোরআন শরীফ।
আসলে এখানে বাপু যে আপনি নিয়ত করাচ্ছেন যে আসলে নিয়ত যে ওই ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, যার ভালো কাজের প্রতি তার আগ্রহ থাকে।
আমি একটা কথা শেয়ার করতেছি, এটা হচ্ছে কি আসলে আমরা তো বলতেছি, কিন্তু আমরা যদি এই বিষয়ে বলি যে মানে কি রমজানুল মুবারকের ব্যাপারে, মানে যারা এই রমজানকে ইবাদত করবে, রোজা রাখবে, তাদের ব্যাপারে হাদিসে মুবারকের মধ্যে কিছু সংবাদ এসেছে, এটাও যদি জানে না, তাহলে এদের মধ্যে মানে আমাদের বুজুর্গরা এগুলো জানতো, জানার কারণে তাদের মধ্যে ইবাদতের জজ্বাটা আরো বেড়ে যায়।
এখানে সাজিদ ভাই কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আনলেন যে রমজান দিন আসতেছে, যেহেতু যেভাবে রমজান রোজা রাখা ফরজ, সেভাবে রমজানের যে আহকাম বিধান, যে রমজানের ফাজাইল, রমজানের মাসআলা থেকে শুরু করে, যে আমি যদি রমজান সম্পর্কে যদি আমি নাই জানি, তো আমি সেটার প্রতি আমার কোনো গুরুত্ব থাকবে না। তো আমাদের এর প্রতি যে ইলমে দিন এর যে আগ্রহ, ইলমে দিন শিখার, অথবা রমজান সম্পর্কে আমার উপর রোজা ফরজ হওয়ার সাথে সাথে রোজার আহকাম শিখা যে আমার উপর ফরজ হয়েছে আমি মুসলমান হিসাবে, তো দেখা যাচ্ছে যে আমরা ইলমে দিন থেকে দূরে। এটাও অবশ্যই একটা কারণ যে আমাদেরকে রমজান মোবারক আসার আগে যে রমজান সম্পর্কে আমাদের ইলমে দিন হাসিল করা উচিত। হাদিসে পাকের মধ্যে এই যে রমজান আসতেছে, রমজানটা কিন্তু আমাদের জন্য খুশি,
খুশি
আচ্ছা সবার জন্য কিন্তু খুশি না, যারা আসলে যারা কিন্তু রোজা রাখবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা রমজান মাসে বেশি বেশি ইবাদত করবে, তাদের জন্য রমজান খুশি। আর যদি আমরা রমজানে খুশি হই, তাহলে আমাদের জন্য কি নিয়ামত? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি মোবারক হাদিস, যারা আশিকে রমজান তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকা, যারা রমজানকে ভালোবাসেন, যারা রমজান আসাতে খুশি হবে, রমজান যাওয়াতে তাদের মন বিগলিত হবে, হাই রমজান চলে যাচ্ছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিচ্ছেন।
আচ্ছা এখানে যদি আমরা দুনিয়াবী একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে রমজান মাস তো আমরা সকলেই জানি যে রমজানের মধ্যে নফল ইবাদতের সওয়াব
ফরজের সমান,
আর ফরজের সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যদি অন্যান্য সময়ে যদি আমাদেরকে কেউ দুনিয়াবী যে যদি কেউ 1 টাকা দেয় তাহলে তাকে আপনার 70 টাকা দেয়া হবে, তাহলে এর একটা টাইম যদি নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আশাতে খুশি হবে এবং যাচ্ছে আফসোস করবে।
একটা যেরকম এটা হচ্ছে ইবাদতের সিজন, মানে কারো ব্যবসা সিজন আছে,
জি
একটা ওই সময় দেখা যায় মানে কি প্রফিট বেশি হয়,
রমজান মাসের ব্যবসাটাই দেখেন না, রমজান মাসের ব্যবসা যদি কেউ এরকম করে যে ব্যবসা ঠিক মতো করতে পারলো না, কাস্টমার আসতেছে না, আফসোস করে আজকের এখন পর্যন্ত সাইট করতে পারলাম না, এখন মধ্যে বেচা কিনা করতে পারলাম না, এখন কিছু করতে পারলাম না, বেচা কিনা নাই, মানে আফসোস করে অন্য দোকানে ভালো ব্যবসা হচ্ছে আমার দোকানে হচ্ছে না। কিন্তু রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আমাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল ইবাদতের জন্য। আমাদেরকে যদি আমরা অসুস্থ থাকি তাহলে সুস্থতার জন্য, যদি এই নিয়তে কেউ এখন অসুস্থ, অনেকে ডায়াবেটিক্স রয়েছে, অনেকে জ্বর রয়েছে, ভাইরাস জ্বর চলতেছে এখন, বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গায় টাইমের অসুস্থ হচ্ছেন এবং আরো শারীরিক অনেক অসুস্থ থাকে, তো এই নিয়তে যদি এখন ডাক্তার দেখায় যে সামনে রমজান আসতেছে, আমি এই জন্য আমি কি সুস্থ লাভ করবো যাতে করে পরিপূর্ণ রমজান গুলো পালন করতে পারি, তাহলে তার নিয়তটা কত বড় সহি হলো, কত স্বভাবের জারিয়া হয়ে যাবে, আল্লাহ তালা তার এই নিয়তের জন্য কত খুশি হবেন। কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে আমাদের প্রস্তুতি নেই, আমাদের বুজুর্গের দিন কত প্রস্তুতি করতেন। আমি যেটা দেখেছি আপনি যে বললেন যে রমজান পেয়ে যিনি খুশি হয়, রমজানের জুদাইতে রমজান চলে যাচ্ছে কান্নাকাটি করে, এটা যদি দাওয়াতের প্রতিষ্ঠা আমি যে শুনতে আমার সত্র আলীকে দেখেছি যখন রমজান আসে উনি খুশিতে কান্না করে, আর যখন যায় তখন দুঃখ, মানে এমন দুঃখ পায় যে কাঁদতে থাকে। ওনার মানে রমজান চলে যাচ্ছে, তিন দিন পর্যন্ত কি ওনার সাথে কাছে যেতে পারে না, মানে এত কান্নাকাটি করে। এরকমের জজবা, এরকমের ইবাদত, এরকম পরহেজগারিতা এবং রমজানের প্রেম ভালোবাসা যদি আমাদের নসিব হয়ে যায়।
আসলে এখানে আমি একটা কথা শেয়ার করব যে আমার আমির আলাইহিসসালাম ইনের থেকে বুঝতেছে যে আসলে রমজান এসেছে আমাদেরকে মানে গুনাহ থেকে পাক করার জন্য, তো এই জন্য মানে এনার কাছে কষ্ট লাগছে, এরকম বরকতময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের মধ্যে যদি এই চিন্তাগুলো সৃষ্টি হয় যে আসলে এই রমজান মানে প্রকৃতপক্ষে আমাদের মাঝে আল্লাহ তাআলা কেন দিয়েছে, যেমন আমি একটা হাদিসে মুবারকা পড়লাম যে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাম এনার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, এই মুসা আলাইহিসসালাম আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুইটি নিয়ামত দান করেছি, অর্থাৎ দুইটি নূর দান করেছি।
আচ্ছা,
এবং এই দুইটি নূরের মাধ্যমে তাদেরকে আমি দুইটি অন্ধকার থেকে মুক্তি দিয়েছি।
সুবহানাল্লাহ।
তো জিজ্ঞেস করলেন এ আল্লাহ তাআলা ওই দুটি নূর কি, হিসাব করলেন এক হচ্ছে রমজানের নূর
সুবহানাল্লাহ,
আর একটা হচ্ছে কি কোরআনের নূর
সুবহানাল্লাহ,
এবং হিসাব করলেন এই আল্লাহ মানে অন্ধকার দুইটি থেকে যে মুক্তি ওই দুইটি কি, বলেন আমি তাদেরকে যে অন্ধকার দুইটি থেকে মুক্তি দিয়েছি একটা হচ্ছে কি কবরের অন্ধকার থেকে, আর একটা হচ্ছে কি কিয়ামতের অন্ধকার থেকে।
আসলে কিন্তু এখানে দুটা বিষয়, একটা বিষয় হচ্ছে যদি আপনি রমজান মাসকে ইবাদত হিসাবে নেন তাহলে আপনার জন্য ইবাদতের মাস, যদি এটা টাকা কামানোর মাস হিসাবে নেন তাহলে আপনার জন্য টাকা কামানোর মাস। আপনাকে প্রশ্ন করতে হবে আমি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে আমাদেরকে দান করেছেন, ওই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন, রোজার বিধান বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, আমরা নবীজির উম্মত, আল্লাহর হাবিব আমাদেরকে রমজানকে যেভাবে পালন করার নির্দেশ দিয়েছেন, রমজানকে যেভাবে পালন করার শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিক্ষা দিয়েছেন, এবং যুগ যুগ থেকে আমাদের আউলিয়ে কেরাম বুজুর্গানি দিন যেভাবে পালন করেছেন আমরা সেভাবে করব। যদি আমরা সেভাবে করি তাহলে এই রমজান আমাদের জন্য অনেক বড় সাফল্য নিয়ে আসবে। যেভাবে এখানে আরেকটি বিষয়, যেমন আমরা রমজানের প্রস্তুতি নিব, রমজানের প্রস্তুতি, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে প্রস্তুতি নেওয়া সম্ভব না, আমাকে আপনাকে রমজানের প্রস্তুতি নিতে হবে এখন থেকে। যেমন বুজুর্গানি দিনের আমরা কিতাবের মধ্যে পড়লাম আউলিয়ে কেরাম যারা ছিলেন তাদের এভাবে প্রস্তুতি ছিল যে রমজান মাসে যাতে রোজা রাখতে সহজ হয়, কোরআন তেলাওয়াত করতে সহজ হয়, নফল নামাজ পড়তে সহজ হয়, এই জন্য ইনারা কি করতেন শাবান মাস থেকে শুরু করতেন, শাবান মাসে রোজা রাখতেন, শাবান মাসে কোরআন তেলাওয়াত করতেন, শাবান মাসে নফল ইবাদত বন্দেগী করতেন।
আচ্ছা, এজন্য কিন্তু ওই একটা দোয়াও সুন্নতে মোবারক আল্লাহর হাবিব থেকে সাবিত না,
জি
আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবানা ওয়া লিজানা
রমাদান।
এজন্য আমাদের উচিত হচ্ছে যে রমজানকে স্বাগত জানানো, রমজান আসাতে নিজের খুশি ই করা। কিন্তু অনেক এরকম বকবক থাকে, অনেক বদনসিবি থাকে, রমজান আসলে মানে ওরকমের কি প্রস্তুতিমূলক যে একটা ই থাকে এর মধ্যে তার কোনো ই থাকে না।
সেই জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী তিনি বলেন যে ওই ব্যক্তি রমজান মাসে পুরোপুরিভাবে গুনাহ থেকে বাঁচতে পারে যে রমজানের পূর্বে গুনাহ থেকে বাঁচে। আমরা যদি চাই যে রমজান মাসে আমরা গুনাহ থেকে বাঁচবো, তাহলে রমজান আসার পূর্বেই আমরা মিথ্যা বলা, গীবত করা, সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ রমজান মাসকে সেভাবে আমরা স্বাগতম জানাই। আর রমজান মাসকে শেখ তারিকুল আমির আল্লাহ সুন্নাত ফরমান যে আমরা রমজান মাসকে স্বাগতম জানাবো, যে রমজান মাস আসার খুশি উদ্দেশ্য হলো যে রমজান মাসকে ইবাদতের মাধ্যমে, আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পেলেও দাওয়াত ইসলামীর মাধ্যমে পুরো রমজান মাস ইতিকাফ করতেছে। দাওয়াত ইসলামী যে ব্যবস্থাপনা করেছেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে রমজান মোবারকে সবচেয়ে বেশি ইবাদত করার জন্য ওই ব্যক্তি করতে পারে যে ইতিকাফ করে।
গত বছর প্রায় এক মাসের ইতিকাফ আমাদের বাংলাদেশে 16 জায়গার মধ্যে হয়েছে, 300 বেশি ইসলামী ভাই এক মাসের ইতিকাফ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ।
এবার কি হবে?
এবার আলহামদুলিল্লাহ হবে,
এবার হবে ইনশাআল্লাহ।
এবার ইনশাআল্লাহ গতবারের চেয়ে তো বেশি হবে ইনশাআল্লাহ। এবং 10 দিনের ইতিকাফ প্রায় 41 জায়গার মধ্যে হয়েছে এবং 700 বেশি ইসলামী ভাই ইতিকাফ হয়েছিল।
যে আমরা নেকি কিভাবে করবো এর জজবা দাওয়াত ইসলামী দেয়। আমরা মসজিদ ভরা থেকে দেখ, মসজিদ খালি করা থেকে দেখ না, অর্থাৎ মসজিদ ভরা সংগঠন, মসজিদ খালি করা সংগঠন না। এই জন্য আমি দর্শকদের তো অনুরোধ করবো, দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আমরাও মিলেমিশে আসুন না, দাওয়াত ইসলামের সাথে আমরা একত্রিত হয়ে যাই, দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিই, মাদানী পরিবেশে নিজে আসি এবং অপরকেও নিয়ে আসি। এবং যে প্রস্তুতিমূলক যে কথা বলা হচ্ছে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে এবং রমজানকে কিভাবে আমরা স্বাগত জানাবো এ ব্যাপারে কথা হচ্ছে, তো রমজানকে স্বাগত জানানো এবং রমজানের প্রস্তুতির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক এটাও রয়েছে যে রমজানের পূর্বে ইতিকাফের জন্য প্রস্তুতি নিতেন যারা শাবান মাসে যাকাত আদায় করতেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুদ্দিন বলেন, যাতে করে রমজান পুরো রমজান মাস ইতিকাফ করতে পারে, সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতেন।
তারা মানে শাবান মাসে যাকাত দিয়ে
দিয়ে
যারা গরিব ছিল, কারণ তারাও যাতে এই রমজানুল মুবারকে মানে
সুন্দরভাবে করতে, যে ঈদের সিজন, ছেলে সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আচ্ছা শ্বশুরবাড়ি রয়েছে, শ্বশুরবাড়ির সবাইকে জামা কাপড় দিতে হবে, আবার শ্বশুরবাড়ি মনে করে জামাইকে দিতে হবে, আবার তার মা বাবাকে দিতে হবে, এই যে একটা রেওয়াজ আমাদের মধ্যে রয়েছে জামা কাপড় দেওয়ার অথবা ভালো জামা কাপড় পরিধান করার, মানে এর একটা হুলস্থুল হয়ে যায় না, ভালো কাপড় পরিধান করার ব্যাপারে এসেছে। এখন নতুন কাপড় পরিধান যদি আমরা করি আর যদি এজন্য কি আমরা পুরো রমজান মাস একেবারে আজকের গেলাম পছন্দ হলো না, দ্বিতীয় দিন গেলাম পছন্দ হলো না, তৃতীয় দিন গেলাম পছন্দ হলো না, এইভাবে করে মার্কেটে মার্কেটেই আমাদের দিন সময় চলে যায়। এখন এই যে ব্যাপারটা, এখন দোকানদাররা মনে করে আমি ইনকাম না করলে আমি কিভাবে সংসার চালাবো, রমজান মাসে তো খরচ বেশি, যদিও এক অক্ত খানা কম তারপরও খরচ নাকি বেশি, এই খরচ যাতে করে কমানোর যে কোনো সিস্টেম আছে কিনা আপনার কাছে?
আসলে এই সিস্টেমটা আমাদের কাছে না, আমরা যদি কোরআন এবং হাদিসকে আমরা যদি ফলো করি, যে আমাদের সাহাবা ইকরাম, বুজুর্গান এদিন, আউলি ইকরাম, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি মুবারকা যদি আমরা আমাদের সামনে রাখি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, ওই শিক্ষা যদি আমরা আমাদের সামনে রাখি, তাহলে আমাদের জন্য সকল কাজ আসান হয়ে যাবে। যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেটা সাহাবা ইকরামের মধ্যে এসেছে, যে আজকে আমরা যে সকলের মধ্যে একটা আনন্দ, যেমন ঈদ, যে আমাদেরকে পোশাক ক্রয় করতে হবে, অনেক খরচ, কিন্তু আমরা যদি দেখি যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তাদের ঈদ কিভাবে তারা উদযাপন করলো, বুজুর্গানের দিন তারা ঈদ কিভাবে উদযাপন করলো, এমনকি ঈদের দিন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কান্নাকাটির মধ্যে মশগুল হয়ে গেলেন। কেন? যে আমি যদি আনন্দ উদযাপন করি আর আমার যদি রোজা ইবাদত যদি কবুল না হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপর নারাজ হয়ে যাবে। বুজুর্গানের দিনের ভয় ছিল যে আমি যদি আনন্দিত হই, যদি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার উপর রাগান্বিত হয়, ওই ভয় আমাদের মাঝে
একটা কথা আছে, এটা হচ্ছে কি, আমরা মনে করতেছি নতুন কাপড় পরার নাম মনে হয় ঈদ। আসলে কি নতুন কাপড় পরার নাম ঈদ না, কারণ ঈদ তো তার জন্য যার রোজা কবুল হয়েছে, যার ইবাদত কবুল হয়েছে, মানে সে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের জন্য সে ওরকম আমল করতে পেরেছে, এই তার জন্য হচ্ছে ঈদ। কিন্তু যে রোজায়ও রাখে নাই, আবার যে রমজানুল মুবারকে তারাবিও পড়ে নাই, যে রমজানুল মুবারকে গুনার মধ্যে কাটিয়েছে, তো এর জন্য যে এটা তো ঈদ না, ওয়াইদ বলা হয়েছে, বরং আজাবের দিন বলা হয়েছে। এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ইনার শাহজাদী ঈদের দিন ইনার কাছে এসে বলতেছে যে আব্বাজান আগামীকাল তো ঈদের দিন, আমরা কোন কাপড় পরিধান করব। তো আব্বাজান ইরশাদ করলেন, কেন এখন যেটা আছে এটা দিয়ে দাও, সকালে পরে নিয়ে তো বলতেছে আব্বা জান, আমরা তো আমিরুল মুমিনের মেয়ে, আমাদের যারা বান্ধবী আছে এরা তো সবাই নতুন নতুন কাপড় পরে আসবে, আর আমরা যদি এই পুরাতন কাপড় গুলো পরে যাই তারা তো আমাদেরকে মানে লজ্জা দিবে যে আমিরুল মুমিন এর মেয়ে হয়েও মানে পুরাতন কাপড় পরে ঈদ করতেছে। তিনি মেয়েদের কথা ইনার মন গলে গেছে। তো তিনি যিনি অর্থমন্ত্রী ছিলেন ইনার কাছে গেলেন, আর গিয়ে বললেন যে আমাকে আগামী এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। তো অর্থমন্ত্রী নিয়ে নেককার ছিলেন, অর্থাৎ ওইটার যুগে ছিল নেককারদের ইবাদতকারীদের। তো তিনি বললেন এই আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এক মাসের কেন, আরো বেশি দেব, কিন্তু আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে আপনি আগামী এক মাস যে আপনার দায়িত্ব যে পালন করতে পারবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? ইনার কথাই তিনি নারাজ হয় নাই, বরং ইনাকে মানে শুক্রিয়া দিয়ে জ্ঞাপন করলেন আসলে যে আপনি যেটা বলেছেন এটাই ঠিক, যে আমি আগামী এক বছর যে আমার দায়িত্বটা যে আমি পালন করতে পারবো এটার কি গ্যারান্টি আছে? তো তিনি চলে আসলেন, আর এসে ইনার কন্যাদেরকে বললেন যে মা যেটা আছে এটাই পরে নাও, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসকে কোরবানি দিতে পারবে না সে ততক্ষণ জান্নাতের উপযোগী হতে পারবে না।
আচ্ছা, ফজলে রমজান জামিলত লিখেছেন, এর মধ্যে একটি হাদিসে পাক লেখা রয়েছে যে মলাই কায়নাত আলিল মুতাজ্জা শিরক করবে মানে তাআলা ওয়াজহ তাআলা বিশ্বাস করেন, যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে রমজান ও সূরা ইখলাস শরীফ কখনো দান করতেন।
সুবহানাল্লাহ,
এই রমজানের কত গুরুত্ব! যদি আমাদেরকে আযাব দেওয়ার উদ্দেশ্য থাকতো আল্লাহ তাআলা তাহলে রমজান শরীফ কখনো দান করতেন না। এই রমজানকে কতটুকু আমাদের সম্মান করা উচিত, রমজানের প্রস্তুতি আমাদের কেমন নেওয়া উচিত?
শেখ হাদিস আমির আল সুন্নাত যে ফাইজানের রমজান যে কিতাব লিখেছেন আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ের জন্য এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব, আমার মনে হয় যদি কেউ স্টাডি করে এই কিতাব তার ইনশাআল্লাহ জবাজাল রোজার প্রতি, ইবাদতের প্রতি এবং রমজানের যে গুরুত্ব ইনশাআল্লাহ জবাজাল চলে আসবে। তো আমরা যদি ফাইজানের রমজান যদি আমরা স্টাডি করি, আমরা পড়ি, এবং এই রমজান মাসে বিশেষ করে যে দিনগুলো অথবা রাতগুলো যে আমরা দিনের বিভিন্ন যে সময়গুলো এই সময়গুলোকে আমরা ভাগ করে, যেমন কিছু সময় আমরা দুরূদ শরীফ পাঠ করি, কিছু সময় আমরা কোরআন করিমের তেলাওয়াত করি, কিছু নফল ইবাদত করি, পাশাপাশি রমজানুল মোবারকে এবং অন্যান্য সময় দেখা যাচ্ছে যে আমরা আসরের সুন্নাত, ইশারের সুন্নাত, যে নফল নামাজগুলো আমাদের ত্যাগ হয়ে যায়, তো এই রমজান মাস আমরা কী করি, এগুলোকে আমরা অ্যাড করি, ইশাক, শাস, আওয়াবিল, তাহাজ্জুদের নামাজ,
যাদের কাজা নামাজ রয়েছে,
কাজা নামাজ রয়েছে, যদি আসলে যারা ইবাদত করা যাদের আগ্রহ, যারা ইবাদত করতে চায়, তখন তারা ওই ইবাদতকে করার জন্য তারা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে যে আমি যদি এভাবে যদি করি তাহলে আমি ইবাদতটা বেশি করতে পারবো। আর এই মাসে যদি আমরা আমাদের ঘরে শেখ তরিকা নামিরা আল সুন্নতের গুরুত্বপূর্ণ একটি কিতাব যা ইবাদতের আগ্রহকে বৃদ্ধি করার একটি কিতাব যার নাম হলো মাদানী পঞ্জসূরা, এই মাদানী পঞ্জসূরার মধ্যে আলহামদুলিল্লাহ যে নফল ইবাদত আর নফল ইবাদত, যে আমি কোন সময় কি ইবাদত করব, আমি কি ওজিবা পাঠ করব, কি তাসবিহ আমি পাঠ করব, কোন নফল আমাজ আমি পাঠ করব এবং কোন ইবাদতের কি ফজিলত, আলহামদুলিল্লাহ মাদানী পঞ্জসূরার মধ্যে রয়েছে। যদি আমরা মাদানী পঞ্জসূরা যদি দাওয়াতে ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে নিয়ে আমরা আমাদের ঘরে রাখি, ইনশাআল্লাহ তাহলে আমরা বিভিন্ন সময় বসে আমরা তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ রয়েছে সেখানে যে কোন দুরূদ শরীফের কি ফজিলত, কোন সময় আমরা কোন দুরূদ শরীফ পাঠ করব। আসলে দেখা যাচ্ছে অনেকের মন চায় যে আমি ইবাদত করব, কিন্তু দেখা যাচ্ছে ইবাদতের জন্য কিন্তু একটা পরিবেশের প্রয়োজন, ইবাদতের জন্য এলেমেরও প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে আমার এলেমও নাই যে আমি কিভাবে ইবাদত করব, আচ্ছা আমি পরিবেশও পাচ্ছি না। আলহামদুলিল্লাহ এলেম শিখারও পরিবেশ দাওয়াত ইসলামীতে রয়েছে, আমল করারও পরিবেশ দাওয়াত ইসলামীতে রয়েছে। আমরা দাওয়াত ইসলামীর সাথে ইনশাআল্লাহ সঙ্গ দিই, আমির আল সুন্নতের কিতাবাদি স্টাডি করি, ফয়জানে রমজান পড়ি, মদিনী পঞ্জসূরা পড়ি, এই রমজান মাসে আমরা এই যে ইসলামী যে কিতাবগুলা শেখ তরিকাত আমির আল সুন্নতের রেসালাগুলা কিতাবাদি পড়াও কিন্তু ইবাদত, কিতাবাদি আমরা পাঠ করি।
রমজানুল মুবারক মাস আসার পূর্বে আমির আল সুন্নত বলেন যে ফয়জানে রমজান কিতাবটি যাতে করে পাঠ করে নেয় সকলে, এর মধ্যে রমজান কিভাবে উদযাপন করব, রোজা কিভাবে রাখবো, রোজা ভঙ্গ হওয়ার কারণ কি, এবং রোজার যে আলা মাসাইল রয়েছে এর মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ রয়েছে। বিশেষ করে রোজা যারা রাখে না তারাও যদি কিতাবটা পড়ে, যে আমরা শুনেছি তারা রমজানের প্রতি উদ্বুদ্ধ হবে রোজা রাখার জন্য, যে এত স্বভাব রোজা রাখলে আল্লাহ। তো আমাদের উচিত সকলের নিকট অনুরোধ করবো যারা আমাদের সঙ্গে এখন রয়েছেন দর্শকবৃন্দ, ফয়জানে রমজান কিতাবটি আমরা খরিদ করে নিই মক্তাবুল মদিনা থেকে। ওখান থেকে আমরা কি করি, এটা খরিদ করে নিজে অধ্যয়ন করি, নিজের ঘরের মধ্যে সকলকে পাঠ করে শোনাই, আর যাদের নিকট কাছাকাছি মক্তাবুল মদিনা নেই তাদের নিকট অনুরোধ করব যে www.dawatislami.net দাওয়াত ইসলামীর অফিসিয়াল যে ওয়েবসাইট, এর মধ্যে আপনি যদি ব্রাউজিং করেন তাহলে বুকস লাইব্রেরি রয়েছে একটা অপশন, ওখানে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে, বাংলা সিলেক্ট করলেই বাংলা কিতাবের লিঙ্কসগুলো চলে আসবে। এর মধ্যে আলহামদুলিল্লাহ ফয়জানের সুন্নাতও রয়েছে, ফয়জানের সুন্নাতের একটা অধ্যায় ফয়জানের রমজানও রয়েছে, এবং স্পেশালভাবে ফয়জানের রমজান কিতাবটাও রয়েছে। তো ওখান থেকে ডাউনলোড করে অথবা প্রিন্ট আউট বের করে আপনারা অধ্যয়ন করতে পারবেন এবং এ থেকে যে উপকারিতা রয়েছে উপকারগুলো অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ যে রমজানের রোজা পালন করতে গিয়ে যে হাকামগুলো আমাদের জানা প্রয়োজন, আমরা যদি এখন থেকে যদি আমরা স্টাডি করি, পাশাপাশি যেমন রমজান মাসে বমি হয়ে যায়, রমজান মাসে আমাদেরকে বিভিন্ন জায়গায় সফর করতে হয়, অনেক সময় শরীর খারাপ হয়ে যায়, তখন যে রোজা রাখার যে বিধানগুলো হাকামগুলো দেখা যাচ্ছে, আমি প্রতিদিন কাকে জিজ্ঞাসা করব? হ্যাঁ, প্রতিদিন কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ যে আমার জবাবও দিতে পারে তেমনও না, কিন্তু আলহামদুলিল্লাহ যদি আমরা ফয়জানের রমজান যদি করি তাহলে আলহামদুলিল্লাহ যে বেসিক যে বিষয়গুলো যেগুলো জানা আমাদের খুবই জরুরি, ওই জিনিসগুলো
বমি হয়ে গেছে, অনেকে মনে করে বমি হয়ে গেলে মনে হয় রোজা ভেঙে যায়, আচ্ছা অনেকের কাছে আবার গোসল ফরজ হয়ে যায়, মনে করে গোসল ফরজ হলে মনে হয় রোজা ভেঙে যায়, আবার অনেকে মনে করে যে মানে আমি ভুলে পানি খাইছি আমার মনে হয় রোজা ভেঙে গেছে, তারপর ইচ্ছা করে আবার খেয়ে ফেলে।
আচ্ছা,
হ্যাঁ, অর্থাৎ মানে না জানার কারণে
আমরা অনেকেই টাইমিং ব্যাপারটা জানি না, অনেক সময় দেখা যায় যে এক মিনিট। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে ইফতারি করব আমরা, রোজা এখন ভঙ্গ করব কিছু খেয়ে, এখন অনেক সময় দেখা যায় যে আমি টেলিভিশনের মধ্যে আজানের অপেক্ষা রয়েছি, ঢাকার মধ্যে আজান হয়ে গিয়েছে, গ্রামের মধ্যে কি আজান হয়ে গিয়েছে, ইফতারি করুন ইফতারি করুন, কিন্তু আমরা জানিই না যে ঢাকার সময়সূচি, যেমন আমার বাড়ি বরিশালে সময়সূচি অনেক ডিফারেন্স রয়েছে, আপনার হাতিয়া ডিফারেন্স রয়েছে, চট্টগ্রাম ডিফারেন্স রয়েছে, এবং এমনকি উত্তরবঙ্গের মধ্যে তো এমন এমন জায়গা রয়েছে 10-12 মিনিট পর্যন্ত ডিফারেন্স রয়েছে, 5 মিনিট পর্যন্ত ডিফারেন্স রয়েছে সৈয়দপুরের মধ্যে। তো এই ডিফারেন্সগুলো আমরা না মান্য করে আমরা কি করি, অনেক সময় ভুলবশত অথবা এক ঘুমের কারণে আমরা এগুলো করে ফেলি, তো এর থেকে আমাদের দূরীভূত হতে থাকতে হবে। মনে রাখবেন, 1 মিনিট বেশি হোক, ইফতারির সময় আমাকে 7টা বাজে, 7টা 1 হয়ে গিয়েছে, কি হলো?
আগে আমার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে নেব, মানে 5 মিনিট আগে আমি আর কিছু
করবো না। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রমজানের প্রস্তুতি নিতে গিয়ে আমরা এই ব্যাপারটা যে আলোচনা করছি যে রমজান যে টাইমিংটা, সাহারির সময় আমরা দেখা যায় যে সাহারির সময় ওই আজানের অপেক্ষা করি, সাহারি এবং ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নেই।
জি,
ইফতারি করে অনেক মসজিদে আজান দেয়।
জি,
আবার সাহারির শেষ এখন ওই যে টাইমিং শুরু হয়ে যায় না, আমাদের ফজরের সময় শুরু নামে একটা অপশন রয়েছে, ফজরের সময় শুরু, এখন ফজরের সময় শুরু যে টাইম ওই টাইমে আজান দিবে, কিন্তু ওই টাইমেই কিন্তু আমাদের সময় শেষ। এখন আজান শুনে তখন আপনি আজান দিচ্ছে আপনি মুখে পানি, তাহলে তো হলো না, তাহলে তো আপনার রোজাই এখন পর্যন্ত ই হলো না, কিভাবে হবে? তো এই জন্য আমাদের উচিত যে আজানের অপেক্ষা না করে আমাদের ঘরের মধ্যে নামাজের জন্য দেওয়া হয়, ঘরের মধ্যে আমরা এই নামাজ টাইমিং যে একটা ক্যালেন্ডার থাকে, বিশেষ করে দাওয়াত ইসলামের পক্ষ থেকে নামাজ টাইমিং প্রেয়ার টাইমিং একটা সফটওয়্যার রয়েছে, যারা ইন্টারনেট ইউজার রয়েছেন, যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন তারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো দাওয়াত ইসলামের মধ্যে যে সফটওয়্যার ইউজ করা হচ্ছে এবং যে নামাজ টাইমিং এবং সাহারি ইফতারের যে টাইমিংটা দেওয়া হয়েছে, এখানে সতর্কমূলক টাইমটা একটু বাড়ানো, এটা কিন্তু আমাদের জন্য ই জিনিস। দেখবেন মাদানী চ্যানেলের মধ্যে সব চ্যানেলের মধ্যে আজান হয়ে যাচ্ছে, কিন্তু মাদানী চ্যানেলে একটু পরে আজান হয়, যেহেতু আমরা সতর্কমূলক টাইমটা বাড়িয়ে দিয়েছি যাতে করে কারো রোজা ভঙ্গ না হয়। এর জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে এটা করা হয়েছে যে উপরতলা এবং নিচতলায় যারাই আমরা রয়েছি সবাই যাতে করে একসাথে ইফতারি করলে রোজার কোনো সমস্যা না হয়, সাহারি খাওয়ার যে শেষ সময় সাহারিতে কোনো সমস্যা না হয়, এজন্য আমরা এটাকে সতর্কমূলক টাইমটা একটু বাড়িয়ে দিয়েছি। এজন্যই তো রমজান যে আমাদের কিভাবে প্রস্তুতি নিব, এর ইলিম অর্জন করাটাও আমার জন্য ফরজ। নামাজ আমরা কোন সময় পড়ব এই সময়টা জানাটা আমার জন্য ফরজ। তো এগুলো যদি আমরা না জানি আর যদি বলি আল্লাহ মাফ করে দিবে তো কিভাবে হবে? আমাদেরকে তো বলা হয়েছে যে আমরা যাতে করে কি করি এগুলো শিক্ষা অর্জন করি। ইলমে দিন শিক্ষা অর্জন করার জন্য বলা হয়েছে যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দিন শিক্ষা অর্জন করা ফরজ নরনারীর জন্য। তো এজন্য এজন্যই তো ইলমে দিন শিক্ষা অর্জন করতে বলা হয়েছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব আমরা নামাজ টাইমিং সম্পর্কে, সাহারি ইফতারের টাইমিং সম্পর্কে জ্ঞান রাখি এবং যে ফজরে রমজান যে রিসালা রয়েছে, কিতাব রয়েছে, এটা আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ মদিনা মদিনা হবে। জি,
আসলে আমাদের অবস্থা এমন যে আপনি বললেন ইলমি দিন থাকা প্রয়োজন, একজন মুসলমান হিসাবে যে আমাদের শরীরে যে জ্ঞান আমাদের থাকা প্রয়োজন। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা এমন, আমি বলবো যে আমরা যারা মুসলমান আমরা ইসলাম থেকে এতটুকু আমরা দূরে যে মুসলমান হিসাবে যে ইসলামী যে মাসগুলো আছে, অনেক মুসলমান বলতে পারবে না যে এই যে বারো মাসের যে নাম রয়েছে আরবি মাস যে শুরু হয় মহরম থেকে শুরু হয় যে মাস শুরু হয় কোন মাসে শেষ হয়, এই যে রমজানুল মুবারক এটা ইসলামের কত নম্বর মাস এটাও বলতে পারবো না। ইসলামের যে দিনগুলো রয়েছে দিনগুলোর নাম কি এটাও আমরা বলতে পারবো না, কিন্তু আমরা মুসলমান। এখন আমি মুসলমান হিসাবে যে আমার মুসলমানিত্বকে বজায় রাখার জন্য যে নিয়মগুলো যে আমি নামাজ পড়বো, নামাজের টাইম, রমজানের রোজা, রমজান মাস, এই যে আকামগুলা, যে মৌলিক যে শিক্ষাগুলা, এই শিক্ষাগুলো আমাদেরকে হাসিল করা প্রয়োজন। যে রমজানুল মুবারকে যে আমরা রোজা রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রোজা এত পছন্দনীয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হল আম্বিয়ে ইকরাম। তো আম্বিয়ে ইকরাম যারা যারা পয়গম্বর যারা ছিলেন, এই রোজার যে ইবাদতটা এনাদের কাছে বিশেষভাবে ছিল। যেমন রোজা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন শুধু তা না, অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমাদেরকে রোজা রাখার জন্য হুকুম করা হয়েছে তা না, এই রোজা পূর্ববর্তী আম্বিয়ে ইকরাম যারা বিদায় নিয়েছেন তারাও রোজা রেখেছেন। মানে রোজার রোজা হচ্ছে এটা এমন একটি আমল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল নবী যারা এনারাও রোজা রেখেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন, অর্থাৎ তিনেরা রোজা রেখেছেন কিন্তু রোজার ধরনটা ভিন্ন ছিল। হযরত সাইয়েদুনা নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই ঈদের যে রোজা পাঁচটি রোজা, ওই পাঁচটি রোজা দুই ঈদের রোজা, মানে এখানে হাদিস শরীফে বলা হয়েছে দুই ঈদ ছাড়া তিনি সব সময় রোজা রাখতেন। হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় রোজা রাখতেন, কখনো রোজা থাকতেন না, তিনি অনবরত মানে ওনার জিন্দগি ছিল রোজার মধ্যে। আল্লাহ হযরত সাইয়েদুনা দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রোজা রাখতেন একদিন বাদ দিতেন, এভাবে তিনি একদিন পর একদিন তিনি সারা জীবন তিনি কি রোজা রেখেছেন। হযরত সাইয়েদুনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাসের শুরুতে তিন দিন, মধ্যখানে তিন দিন এবং শেষে তিন দিন তিনি রোজা পালন করতেন। এদিকে আমরা বুঝতে পারি যে আম্বিয়ে ইকরাম যারা ছিলেন পূর্বে তিনারাও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই রোজা যেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা দেখেছেন অন্যান্য নবীদেরও সুন্নাত এই রোজা কি করা পালন করা। এখানে প্রশ্ন যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেকেই বলে থাকে যে রোজা রাখলে মানুষ দুর্বল হয়ে যাবে আচ্ছা অসুস্থ হয়ে যাবে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বাকের মধ্যে ইরশাদ ফরমান তোমরা রোজা রাখো এবং সুস্থতা লাভ করো। রোজা রাখো
সুস্থ হয়।
এখন এখানে আমার আপনার স্বাভাবিক যে বুদ্ধি জ্ঞান আসবে যে কিভাবে বর্তমান বিজ্ঞান বলেন, সাধারণ যারা ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলবে যে আসলে রোজার মধ্যে যে সুস্থতা, এই রোজার মধ্যে যে মানুষের সবচেয়ে মানুষের যে রোগ হয় খানার মাধ্যমে, আর রমজান মাসে কিন্তু খানাটা মানুষের কন্ট্রোলে চলে আসে। আমরা বিভিন্ন ফার্মেসি বলে বিভিন্ন ডাক্তার কাছে বলবেন যে আপনাদের এগারো মাসের যে রোগীর সংখ্যা রমজান মাসের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে যে রমজান মাসের রোগী নাই বললেই সারেন। হ্যাঁ, অনেক কিছু রোগী আছে যারা অতিরিক্ত ইফতারি সেহরিতে বেশি খানা খাওয়ার কারণে তাদের কি সমস্যা হইতে হয়, কিন্তু তারপরও রমজান মাসে কিন্তু রোগী কম। এর কারণ হলো যে খানা কন্ট্রোলে থাকে,
খানা কন্ট্রোলে থাকে, বিশেষ করে তাদের ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এরকম অসংখ্য আমার পেটে ব্যথা দুধ বলে আমি পেটে ব্যথা খাবার ছোটা খেতে হয় তারপরে পেটে ব্যথা কমে, রমজান মাসে রোজা রাখতেন আলহামদুলিল্লাহ ভালো। এভাবে অসংখ্য রোগীর মুখ থেকে এরকম এসেছে যে আলহামদুলিল্লাহ ভালো। রমজানের প্রস্তুতি
যারা অজুহাত দেয় না, কিন্তু আমাদের কিন্তু আপনার বাপু অনেকেই দেখবেন, আচ্ছা অনেকের বলে যে ডাক্তার আমাকে মানা করছেন, তখন কি বলবেন রোজা রাখতে?
কোন ডাক্তার মানা করলে রোজা ভাঙতে পারবে এটাও তো জ্ঞান,
এটা তো জ্ঞান। তো আমরা যদি আসলে যদি রোজা রাখি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছি যে আমরা যারা অসুস্থ আমরা রোজা রাখার মাধ্যমে অসুস্থ হব না, আমরা সুস্থতা লাভ করব। আর এমনিতেই কিন্তু রমজান ছাড়াও দেখা যাচ্ছে যাদের বিশেষ করে যাদের পেটের সমস্যা, এরা যদি রোজা রাখে তাদের পেট কিন্তু তাড়াতাড়ি সহি হয়ে যায়।
আমি আরেকটা কথা শেয়ার করব, অনেক মা বাবা এমন আছে যারা তাদের ছোট বাচ্চা ছোট বলতে কি
রোজা ফরজ হয়ে
গিয়ে রোজা ফরজ হয়ে গেছে, এদেরকে মানে রোজা রাখতে মানা করে। কেন? রোজা রাখলে সে দুর্বল
হয়ে যাবে,
শুকিয়ে যাবে, মানে অর্থাৎ মা বাবা
স্বাস্থ্য খারাপ হয়ে যাবে,
স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তো এইভাবে মানে তাদের প্রতি মায়ার নজরে তাকাই, আসলে কিন্তু মা বাবা তাদের প্রতি মায়ার নজরে তাকাচ্ছে না, বরং কারণ আসলে সে কিন্তু এখন রোজা রাখার উপযুক্ত, বালিক হয়ে গেছে, তারপর রোজা ফরজ হয়ে গেছে। এখন উচিত ছিল সে যদি নিজের ইচ্ছায় না রাখতো মা বাবা তাকে রাখাইতো। কারণ একটা আমি মেশাল বলছি উদাহরণ যেটা আমাদের বুঝে আসে, মনে করেন একটা ছোট বাচ্চা, সে যদি না বুঝে কোন একটা আগুন এর মধ্যে হাত দিতে চায় তাহলে অবশ্যই মা বাপ কিন্তু তার হাতকে ধরে ফেলবে। কেন? জানে যে আগুনে হাত দিলে তার হাতটা কি হয়ে যাবে, জ্বলে যাবে। অর্থাৎ তো এখন মনে করেন সে যে রোজা না রেখে সে যে জাহান্নামের হকদার হচ্ছে, তো উচিত ছিল তাকে ওইটা থেকে বাঁচানো। কারণ বলা হচ্ছে যে ব্যক্তি মানে ইচ্ছাকৃত ভাবে একটা মানে ফরজ রোজাকে কাজা করবে তার জন্য অনেক শাস্তির হুমকি এসেছে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যারা মা বাপ আছি এবং যাদের ঘরের মধ্যে বালিক ছেলে মেয়ে আছে, তো উচিত তাদেরকে রোজার প্রতি উৎসাহ দেওয়া।
অনেক মা বাবা আছে অনেক মা বাবা আছে যে আপনি যেটা বললেন সেটাও ঠিক যে অনেকে এই ধরনের বলে থাকে, কিন্তু এর সংখ্যা কম আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ। যেমন আমরা ছোট থেকে যেটা আমরা দেখলাম আমাদের বয়স কিন্তু আমাদের তখন রোজা ফরজ হয়নি, কিন্তু আমাদেরকে উঠাতে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু রয়েছে। এখন
এখনো আছে, কিন্তু অনেক জায়গায় এরকমও আছে যে উঠায় না,
কিন্তু উচিত উঠানো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমরা দেখি
এখানে একটা মানে আগের যারা মুরব্বী ছিল অর্থাৎ বয়স্ক, এনারা কিন্তু মানে বেশি আগ্রহ প্রকাশ
মানে আপনার বলার উদ্দেশ্য হচ্ছে যে আগে যে সিস্টেম ছিল এটা আবার আমাদেরকে চালু করা উচিত। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, আমাদের সন্তানেরা যদি দেখে যে আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলায় তিনারা যখন রোজা রাখতেন আমাদেরকে উঠাতেন তেরি খাওয়ার জন্য, যদিও রোজা ফরজ না, তারা জানে কিন্তু আমরা দিনের বেলায় খানা খেয়ে নেব, তারপরে ইনারা আমাদেরকে উঠাতেন, তাহলে আমাদের ওই সন্তানেরাও কিন্তু তারা যখন বড় হবে তারাও কিন্তু তাদের সন্তানদেরকে এভাবে কি শিক্ষা দিবে। তা আসলে কিন্তু উচিত যে আমাদের সন্তানদেরকে অভ্যাসটা এইভাবে নামাজের ব্যাপারও যে আমরা আমাদের সন্তান যাদের এখন নামাজ ফরজ হয়নি এদেরকে যদি আমরা ছোট থেকে যান আমরা মসজিদে যাই, অনেকে দেখবেন যারা বড় হয়ে গিয়েছে তারা প্রতি জুমা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজটা পড়ে। জুমার নামাজ পড়ার কিন্তু একটা কারণ আছে, তার বাবা কিন্তু ছোটবেলায় কিন্তু তাকে নিয়ে জুমার নামাজে গিয়েছে, এ কারণে কিন্তু সে মসজিদে আসে। কিন্তু আমি যদি আমার সন্তানকে যদি তার বয়স যখন ছোট ছিল ছয় সাত আট বছর আমি যদি তাকে সাথে করে নিয়ে আমি তাকে পাঁচ ওয়াক্ত নামাজে যদি অভ্যাসটা আমি তাকে বানাতাম তাহলে কিন্তু সে জুমার নামাজের মতো কিন্তু নামাজটা কি পড়া তার অভ্যাসটা চলে আসতো।
দুরে মনসুরের মধ্যে রয়েছে যে রমজান মাসে আমাদের উচিত আল্লাহ তাআলার খুব বেশি ইবাদত করা এবং এমন প্রতিটি কাজ করা চাই যাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি রয়েছে। কারণ এই মাসেও যদি কেউ তার ক্ষমা করিয়ে না নিতে পারে তবে সে আর কবে করাবে? আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসার সাথে সাথেই আল্লাহ তাআলার ইবাদতে বেশি মাত্রায় মগ্ন হয়ে যেতেন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে যখন রমজান মাস আসতো তখন আল্লাহর প্রিয় হাবিব হাবিবে লবিব আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মহামহিম আল্লাহ তাআলার ইবাদতের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর হয়ে যেতেন আর গোটা মাসেই নিজের বিছানা মোবারকগুলো তসবিহ আনতেন। এ থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগেই প্রস্তুতি নিতেন এবং পুরো গোটা রমজান মাস তিনি বিছানায় যেতেন না, ঘুমাতেন না, এরকম
এটা কিন্তু বাবা আমাদের শিক্ষার জন্য। আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি রাসূলদের নবী, যিনি সমস্ত ইমামুল আম্বিয়া সরকার দুয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যাতে করে রমজানকে গুরুত্ব দিই। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা নবীকে মহব্বত করে তো তাদের কাজ হচ্ছে নবীকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিকে আখলাকে মুবারকা আদর্শকে নিজের জীবনে কি করা, বাস্তবায়ন করা। আসলে রমজানুল মুবারক কিন্তু যখন রমজান আসে বাপু আসলে কিন্তু চতুর্দিকের কিন্তু আবহাওয়াটা কিন্তু একবার চেঞ্জ হয়ে যায়, আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। কিন্তু আফসোস
রমজান একটা আমেজি কেমন যেন
একটা আনন্দ, কিন্তু আসলে আনন্দটা এই জন্য যারা নেককার ফরজগার যারা রমজান রোজা রাখেন তাদের জন্য। এবং দেখা যাচ্ছে যে রমজান মাস আসলে যে একটি হেদায়তের মাস এটার বাস্তব আমি দেখেছি বাপু। অনেকেই যে রমজান মাস আসলো রমজান মাসে অনেকে দেখা যাচ্ছে যে এই ফজরের নামাজ পড়েছে, তারাবি নামাজ পড়েছে, রমজান মাসকে খুব সম্মান করেছে, ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন রমজান যাওয়ার পরে সে নামাজি হয়ে গিয়ে। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমাদের দেখা যাচ্ছে যে আল্লাহ রমজান দিয়েছে হেদায়ত পাওয়ার জন্য, কিন্তু আমার জীবন আমি 50টি রমজান পেলাম, 50 বছরে 40 বছরে 40টি রমজান পেলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি নামাজি হতে পারলাম না, আমি সুদ থেকে মুক্ত হতে পারলাম না, আমি মা বাবার নাফরমানি করা ছাড়তে পারলাম না, আমি অন্যান্য গুনাহের কাজ আমি ছাড়তে পারলাম না। এখন দেখা যাচ্ছে যে রমজান ওই ব্যক্তিকে হেদায়ত দিবে যে রমজানকে যথাযথভাবে কি করবে, পালন করবে। এবং আমি যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন শুরুতে যে আমরা কোরআন কারীমের আয়াত এর তারজমা আমরা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে রমজানে রোজা দিয়েছেন এর মাধ্যমে আমাদেরকে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা রমজানকে যথাযথভাবে কি করবে পালন করবে, সঠিকভাবে আদায় করবে।
আমরা কল নেব কিছু, জি কল চালিয়ে নিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।
আমি তারি আরাস করতেছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলে অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখলাম তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এরকম অনুষ্ঠান দেখা খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে দায়ে মোকায়েম রাখুক, মাদানী চ্যানেলের বরকত আমাদের নসিব করুক। মোবাল্লিগে দাওয়াতে ইসলামের কাছে মাদানী অনুরোধ, যে সামনে মাহে রমজানুল মোবারক আসতেছে, এই মাহে রমজানুল মোবারকের পবিত্রতা সম্পর্কে আমাদেরকে কিছু মাদানী ফুল দিলে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, আতিক ভাই আমাদেরকে কল করেছেন। রমজান মাস এর পবিত্রতা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা প্রস্তুতি নিয়েই আলোচনা করছি। জি ইমরান ভাই, প্রস্তুতি তো অনেকভাবে নেওয়া যায়, এখন পার্টিকুলার আলাদা আলাদাভাবে যদি আমাদেরকে আমরা একটু নেই, যেভাবে করে মনে করেন একজন গৃহিণী যিনি ঘরের মধ্যে থাকে তিনি কিভাবে প্রস্তুতি নেবেন, একজন চাকুরিজীবী কিভাবে প্রস্তুতি নেবেন, একজন ছাত্র স্টুডেন্ট তিনি কিভাবে প্রস্তুতি নেবেন, স্থায়ী অন্য ঘরের মধ্যে থাকে তারা কিভাবে প্রস্তুতি নেবেন, একজন দোকানদার কিভাবে প্রস্তুতি নেবেন, রিক্সাওয়ালা কিভাবে প্রস্তুতি নেবেন, এমনইভাবে পার্টিকুলার যদি একজন একজন করে আমরা একটু সংক্ষিপ্তভাবে বলে দিই যে এনারা এভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এমনিতে তো আমরা পুরা যে সময়টাই প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি, পার্টিকুলারভাবে যদি আমরা একটু বলি ইনশাআল্লাহ তাহলে আশা করি দর্শকদের জন্য ভালো হবে।
যেমন আমরা যদি আমাদের বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছেন ইনাদের দিকগুলো যদি আমরা দেখি যে ইনাদের যে কাজের যে ব্যস্ততা ঘরের মধ্যে, ওই কাজের ব্যস্ততার মধ্যে কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো আমাদেরকে না করলেও হয়। আমি দেখি যে আমার ঘরের মধ্যে যে দৈনন্দিন যে কাজ রয়েছে ওই কাজগুলোর মধ্যে যেগুলো আমার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওই কাজগুলো আমি রমজান মাসে করি, ওই কাজগুলো থেকে আমি আমার নিজেকে বাঁচিয়ে রাখি। কেন, যদি আমি অহেতুক কাজের মধ্যে আমি লেগে যাই যে কাজ আমার জন্য করার নয় তাহলে আমি ইবাদত করতে পারবো না। এখন আমাকে দেখা যাচ্ছে যে রমজান মাসে আমাকে যতটুকু রান্না করা প্রয়োজন যতটুকু রান্না করলে আমাদের ফ্যামিলির হয়ে যাবে, রমজান মাসে কিন্তু ইসলামী বোনদের রান্নার চাহিদা কিন্তু বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে যেভাবে ইসলামী ভাই রমজান মাসে ইবাদত করবে তো ঘরের মহিলা যারা ইসলামী বোন তাদেরও ইবাদত করা প্রয়োজন,
বিশেষ করে যখন দোয়া কবুলের সময়গুলো না
ইফতার
ইফতারের সময় সাহারির সময় ওই সময়গুলোতে আমাদের ইসলামী বোনেরা মানে পাকের ঘরে থাকে, নেতারি কি করবে
তাহলে আমাকে ওই সময়টা ওই সময়ের পূর্বে কিন্তু আমাকে কাজ থেকে অবসর হতে হবে। এখন তার মধ্যে কিন্তু ওই সময়ের গুরুত্ব থাকতে হবে, যে ইফতারের সময় সন্নিকটে আমি আমার সমস্ত কাজ থেকে অবসর হয়ে আমি যাতে করে আমার সন্তানদেরকে নিয়ে ঘরে অন্যান্য সদস্য মহিলা যারা আছে, মেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা কি করলাম, ইফতারের সামনে রেখে আমরা দোয়া করলাম। আচ্ছা, কতটুকু ইফতারি? এখন দেখা যাচ্ছে যে আমাদের তো ঘরে এতটুকু ইফতারি, এমন ইফতারি তৈরি হয় যে ইফতারি খাওয়ার পর দেখা যাচ্ছে সারাদিন পেট খালি খাওয়ার কারণে ওই ইফতারি খাওয়ার পরও কিন্তু পেট আবার গন্ডগোল সৃষ্টি
হয়ে যায়, পেটের জন্য কিন্তু ক্ষতি হয়ে যায়, তারাবি পড়তে পারে না,
দেখা যাচ্ছে আপনি অলসতা চলে আসে। তো ইসলামিক বন্ধুদের জন্য অনুরোধ হচ্ছে যে আমরা আমাদের যে সময়গুলোকে আমরা মেনটেনেন্স করি, আমাদের ঘরের মধ্যে যেই কাজ আমাদের করণীয় ওই কাজ আমরা করি। আর বিশেষ করে আমরা ঘরের মধ্যে যতটুকু সম্ভব যে ইসলামী বন্ধুদের অনেকের, আমরা বলবো সবাই না, অনেকের অধিকাংশ আজকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে রমজান মাসেও সময় অতিবাহিত হয় টেলিভিশনের মাধ্যমে। কিন্তু রমজান মাসকে যে এহতরাম করার, সম্মান করার যে বিষয়টা, তো রমজান মাসে আমরা আমাদের সময়গুলোকে মেনটেনেন্স করি, যে সময়গুলোকে আমরা ভালোভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আগে কিন্তু আমাদের মা বোন যারা ছিল, ইসলামী বোন যারা ছিল, এরা কিন্তু রমজান মাসেদের একটা প্রতিযোগিতা, কেউ দুই খতম, কেউ তিন খতম, কেউ চার খতম, পাঁচ খতম কিন্তু কোরআন তেলাওয়াত হতো। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আজকে সেই পরিবেশ কিন্তু আজকে নেই। যে দেখা যাচ্ছে যে আজকে আমাদের এক খতম দুই খতম পড়া তো দূরগত, যে রমজান মাসে যে আমরা একটু কোরআন শরীফ খুলো, কোরআন পড়বো, ওই ধরনের সময় আমাদের নেই।
আসলে বিশেষ করে যারা মুরব্বী, যেমন আমাদের মা যারা বয়স হয়েছে, এনারা কিন্তু বর্তমানে যখন ইয়াং জেনারেশন, এরা কিন্তু মোবাইল নিয়ে বেশি ব্যস্ত।
স্টুডেন্ট যারা, তাদের কিভাবে তৈরি করবে, প্রস্তুতি কিভাবে নেবে?
আসলে দেখেন,
ইচ্ছে করলে তো এখন রমজান মাস কিন্তু সবার ছুটি, স্টুডেন্ট লেভেল যত বলেন সবার ছুটি, রমজান ফুল ছুটি।
এখানে আসলে আমি যেটা বুঝতেছি আর কি, আমার যেটা বুঝে আসতেছে প্রস্তুতির ব্যাপারে, সব হচ্ছে নিজের ইচ্ছা, সবকিছু নিজের ইচ্ছা। কারণ অনেকে বলে আমার কাছে সময় নেই, আসলে সময় নাই না, সময় সবার কাছে কিন্তু আছে, কিন্তু সে তার সময়টাকে যে কাজে লাগানোর প্রয়োজন ছিল ওই কাজে না লাগিয়ে অন্য কাজের মধ্যে লাগাচ্ছে।
দেখা যাচ্ছে যে রমজান মাসে এমন বন্ধু বান্ধব আমি যাদের সাথে আড্ডা দিচ্ছি, এখন বন্ধু বান্ধবের আড্ডাতে কিন্তু সময় কিন্তু অনেক নষ্ট হয়। আপনি যদি এখন এই আধা ঘন্টা দুই ঘন্টা আমি আজকে বন্ধুদেরকে নিয়ে বের হয়ে গেলাম, কোথাও চলে গেলাম, রমজান মাস, আমি ওই সময় চাইলাম কিন্তু ইবাদত করতে পারি, আমি কোরআন তেলাওয়াত করতে পারি, আমি দুরূদ শরীফ পড়তে পারি, অথবা আমি ইসলামী বই পুস্তক পড়তে পারি, আমি নেকামল করতে পারি।
ইমরান ভাই, মানে এখন বর্তমানে সবাই কিন্তু টাকা দিয়ে পত্রিকা কিনে ঘন্টার পর ঘন্টা পত্রিকা পড়ে, উপন্যাসের বই কিনে ঘন্টার পর ঘন্টা উপন্যাসের বই পড়ে, এবং মোবাইলের মাধ্যমে এরকম ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাচ্ছে। কিন্তু আসলে বলতেছে যারা সময় নাই, তো এরা কি ওই পত্রিকার জায়গাতে কোরআনে পাককে তিলাওয়াত করতে পারতো না?
অবশ্যই।
দরুদ শরীফ কি পড়তে পারতো না? জিকির আজকাল কি করতে পারতো না? তো আসল কথা হচ্ছে কি, আমরা যদি আমাদের সময়টা, অর্থাৎ যে সময়টা আমরা আগে পত্রিকার জন্য অথবা
মোবাইলের
জন্য, মোবাইলের জন্য অথবা খেলাধুলা অথবা টিভি দেখা অথবা বিভিন্ন গুনাহের কাজের জন্য অথবা বন্ধুর জন্য দিয়েছিলাম, এখন যদি আমরা বলি যে আমরা এই সময়টা এখন ওই দিকে না দিয়ে ওই সময়টাকে এখন আমরা ইবাদতে দেব,
এটা শুধু রমজান মাসের জন্যই নয়, রমজান মাসের জন্য নিয়ত করে ইনশাআল্লাহ আমরা দিব, পরবর্তী সময় যাবে আমাদের এই হয়ে যায়। আর বিশেষ করে চাকরিজীবীদের যারা রয়েছে, তাদের জন্য তো আপনার ডিউটিও কম থাকে, সকাল সকাল ডিউটি হয়ে যায়, তাদের উচিত প্রস্তুতি নেওয়া, তাদের উচিত যতক্ষণ ডিউটি করবে ততক্ষণ ইবাদতের মধ্যে থাকা, জিকির আজকারের মধ্যে থাকা, তসবিহ হাতে থাকা। আর বিশেষ করে আমাদের নিম্ন শ্রেণী যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, যারা রিক্সাওয়ালা রয়েছে, যারা আপনার কষ্টের কাজ করে না, রৌদ্র এখন তো গরমের সিজন, রৌদ্রে বসে কাজ করবে, তারা অনেক সময় দেখা যায় যে আমি রোজা রাখতে পারি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, সমাজের বিত্তবান যারা রয়েছে, যেটা আমি ওই জাকাত এবং ফিতরা এবং ডোনেশনের ব্যাপারটা আমি এখন একটু সংক্ষিপ্ত সময় বলতে চাচ্ছি, যে পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা আগের ভাগে জাকাত আদায় করে, এই জন্যই যারা গরিব থাকে, যারা রমজান মাসে কাজ করলে রোজা রাখতে পারবে না, তো তাদেরকে সহযোগিতা করা,
সহযোগিতা করা।
এখন আমরা কি করি, আমরা এলান করে আমরা তাদেরকে জাকাতের কাপড় দিব, জাকাত দিব, এটা দিব, সেটা দিব, এজন্য ওই যে সিরিয়াল মতো দরকার। আমার কথা হচ্ছে যে আমরা সমাজের বিত্তবান যারা রয়েছি, আমি দেখি আমার এলাকার মধ্যে কয়েকজন মানুষ রয়েছে যারা খেটে কুটে খায়, যারা খুব কষ্টে অর্জন করে, যারা রমজানে রোজা রাখতে পারে না এই কাজের জন্য, যে আমি রিক্সা চালালে আমি রোজা কেমনে রাখবো, আমি মাটি কাটলে রোজা কিভাবে রাখবো, আমি যদি রোদে কাজ করি রোজা কিভাবে রাখবো। তো তাদেরকে, তাদের ফ্যামিলির খরচ কত হয় এক মাসে, আমি বলে যে ভাই তুমি রোজা রাখো, আমার পক্ষ থেকে তোমার ফ্যামিলির খরচটা দিয়ে, সে রোজা রাখলো, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি যে আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে আমি একজনকে রোজা রাখালাম, সাহারি করালাম, ইফতারি করালাম, তার সব কিন্তু আমি মকবুলের সব পেলাম। তো এভাবে আমাদের করা উচিত ইস্তেকবাল, অর্থাৎ মাহে রমজানকে স্বাগত জানানো উচিত। সময় আমাদের একেবারে সময় সংকীর্ণ রয়েছে, আমরা অনুষ্ঠান এখনই শেষ করব। সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা যতটুকুই আমরা বুঝতে পেরেছি, বলতে পেরেছি যে রমজান কিভাবে আমরা স্বাগত জানাবো, রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে গুনাহ থেকে বাঁচা, নিজের জীবনকে নেকির পথে পরিচালিত করা, এবং রমজান যে আসছে এ ব্যাপারে নিজের মধ্যে একটা খুশি অনুভব করা। এভাবে করলে ইনশাআল্লাহ তাআলা মদিনে মদিনে হবে এবং সওয়াব আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামী বোন যারা রয়েছে তারাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা এখন থেকে পর্দার মধ্যে থাকবো, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবো, কোরআনে পাকের তেলাওয়াত করবো, আর রমজানের বদৌলতে পুরো দিন দিকে আমরা পর্দার মধ্যে থাকবো। ইসলামী ভাইরাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো, এবং এখন থেকে যারা বিত্তবান রয়েছেন নিজের যাকাত ফিতরাত বের করে নিন, ডোনেশন দিতে চাইলে তাও বের করে নিন, এবং সমাজের গরিব শ্রেণী যারা রয়েছে তাদেরকেও আপনারা সহযোগিতা করুন। আর বিশেষ করে আমি না বললেই নয়, দাওয়াত ইসলামীকেও আপনারা আপনাদের ডোনেশন দিয়ে সহযোগিতা করবেন, কারণ দাওয়াত ইসলামী সালাত ও সুন্নতের খিদমত করে যাচ্ছে। অসংখ্য ইসলামী ভাইয়েরা ইতিকাফ করবে, তাদেরকেও ফি সাবিলিল্লাহ ইতিকাফ করানো হবে, তাদের ইফতারি, তাদের সাহারি, এরও খরচ রয়েছে, এর মধ্যে শরীক হতে পারেন। মাদানী চ্যানেল বাংলায় দেখতে পাচ্ছেন, এটাও আপনাদের ডোনেশনের মাধ্যমেই পরিচালিত হয়, এর মধ্যেও আপনারা সহযোগিতা করতে পারেন। যে রমজানুল মোবারকের মাসে যে সকল অনুষ্ঠানগুলো হবে এর স্পন্সর আপনারা হতে পারেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যতক্ষণ আমরা আলোচনা করলাম এর মধ্যে যা কিছু আমরা শ্রবণ করলাম নিজে আমরা এর উপর আমল করি এবং অন্যের নিকট আমরা পৌঁছিয়ে দিই, রমজানের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি নিজ নিজ এলাকাতে যদি সম্ভব হয়, রমজান আগমন হচ্ছে, মাহে রমজান স্বাগত র্যালি আমরা বের করি ইনশাআল্লাহ তাআলা, এর বদৌলতে ইনশাআল্লাহ আশা করি কালকে আমাদের নামাজের ফয়সালা হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পরিশেষে একটাই বলবো, মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন, আপনার রমজান, আপনার রমজানের প্রতিটি মুহূর্ত মাদানী চ্যানেল বাংলার সাথেই কাটান ইনশাআল্লাহ তাআলা, ইবাদতের মধ্যে কাটাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে নেকি ভরা জিন্দেগি দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সালামতের সহিত রমজানের সাথে মিলিয়ে দিক। আমরা আবার দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, ইয়া আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে সহিহ সালামতের রোজাগুলো পালন করার তৌফিক দিয়ে দিও, আমাদের শরীরকে সুস্থতা দান করে দিও, আমাদের সকলকে আল্লাহ সহিহ সালামতে রেখে রোজাগুলো পালন করার তৌফিক দিয়ে দিও। এমন ধরনের কোনো রোগ আমাদেরকে দিও না যাতে করে রমজান রোজাগুলো আমরা রাখতে না পারি। আল্লাহ আমাদেরকে সহিহ সালামতে এবং শরীরকে সুস্থতা রেখে যাতে করে রোজাগুলো পালন করতে পারি, তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মদনি পোজালোচনা, মদনি পোজালোচনা, মদনি পোজালোচনা, মদনি পোজালোচনা।